সহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদ্রাসায় দর্শকবৃন্দ, আবারও রুহানি চিকিৎসা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মাগফিরাতের দিন, আল্লাহর দরবারে নিয়ামত পাওয়ার দিন, এই সময় রুহানি চিকিৎসায় আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। রুহানি চিকিৎসার সাথে সাথে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি। আজকে যে আলোচনা বিষয় তা হচ্ছে আমরা এতিমদের প্রতি সহানুভূতি, তাদের প্রতি ভালোবাসা, তাদের সেবা যত্ন সম্পর্কে মুবাল্লিক ইসলামী ভাই রয়েছে, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার অগণিত ফজিলত বরকত রয়েছে। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসের সারমর্ম এইভাবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে উপস্থিত সময়ে যদি চায় আল্লাহ তার উপর রাজি থাকুক, যখন আমরা আল্লাহর দরবারে দণ্ডায়মান হব, আল্লাহ যদি আমাদের উপর রাজি থাকুক, যদি আমরা এটা চাই, তাহলে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন আমরা যেন অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ অধিক পরিমাণে দরুদ পাঠ করার কারণে আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা মুবাল্লিক ইসলামী ভাইয়ের সাথে কথা বলবো এতিম সম্পর্কে। এতিম কি, এতিম কাকে বলে, এতিমের সংজ্ঞা কি? আমরা তো বলি বাপ মারা গেলে এতিম, মা মারা গেলে এতিম, কতটুকু সময় হলে সে এতিম হতে পারে, এই বিষয়ে আমরা মাসুদ ভাইয়ের কাছে যাব। জি মাসুদ ভাই, এতিম কে, কাকে এতিম বলে?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আসলে এতিম শরীয়তের ভাষায় এতিম হচ্ছে নাবালিক বাচ্চা যার বাবা ইন্তেকাল করেছেন, শরীয়তের পরিভাষা তাকে আমরা এতিম বলে থাকি। সচরাচর যেটা বাবা মারা গেলেই বয়স মনে করেন 40-45 হয়ে গেছে, তারপর আমরা বলি ইয়েতিম।
অনেকে বলে তো আমার বাপ মারা গেছে আমি ইয়েতিম হয়ে গেলাম, অথচ তার বাচ্চা নাতি হয়ে গেছে।
বাংলাদেশের প্রচলিত পরিভাষায় এই জিনিসটা দেখা যায় যে যার বাবা ইন্তেকাল হয়েছে চাই তার বয়স 90 হোক সে ইয়েতিম। আরেকটা হচ্ছে ইয়েতিম, এটা গরিব অর্থে ব্যবহার হয়, আমি ইয়েতিম, তারপর আমি গরিব, ইয়েতিমখানা তার মানে গরিব। কিন্তু শরীয়তের পরিভাষায় ইয়েতিম যদি মালদার হয়, নাবালিগ হয়, তার মাল থেকে যাকাত তার অভিভাবক আদায় করতে হবে। তো আমরা জানতে পারলাম মাদ্রাসার দর্শকবৃন্দ যে ওই বাচ্চাকে আমরা ইয়েতিম বলবো যে নাবালিক, বালিকা কোন বয়সে,
এখানে মালদার গরিব কোন বিষয় না, বয়সটা আসল বিষয়।
পুরুষ বাচ্চা বালিক হচ্ছে আপনার 12-15 বছর বয়সে। তো এই 12-15 বছর বয়সের আগে, অর্থাৎ যতদিন পর্যন্ত তার মধ্যে বুলুগিয়াতের অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার কোনো নিদর্শন দেখা না দেয়, তত পর্যন্ত আমরা তাদেরকে ইয়েতিম বলবো। আর মেয়ে 9-15 বছর বয়সের মধ্যে সে বালিকা হচ্ছে, প্রাপ্তবয়স্ক হচ্ছে।
সিধা কথা এটা বোঝায় যতক্ষণ মেয়ে বলি বা ছেলে বলি, যতক্ষণ না বালেক ততক্ষণ সে ইয়েতিমের ইনশাআল্লাহ আমরা আবার এই বিষয়ে আসবো। জি কল থাকলে শুনিয়ে দিন।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি দিবেশ বলছিলাম, আমার নাম আলম, আমার আসলে মানে অ্যালার্জি, রুহানি চিকিৎসা কি?
ধন্যবাদ আলম ভাই, আপনি আমাদেরকে দুবাই থেকে ফোন করেছেন। আল্লাহ তালা আপনাকে আপনার সমস্যাকে সমাধান করে দিক, আল্লাহ তালা আপনার অ্যালার্জির যে সমস্যা বলেছেন সেটি দূর করে দিক। ভাই আপনি আমাদেরকে আসলে অ্যালার্জির সমস্যাটা একটু ব্যাখ্যা করে বলেননি। অনেক সময় অ্যালার্জির কারণে চোখ চুলকায়, এবং অনেক সময় আসলে এখানে রোগটাও আসলে ভিন্ন ভিন্ন এবং ওষুধটাও ভিন্ন ভিন্ন। এমনিতে আমরা সবকিছু কোষপাত্রা বলি, চুলকানি বলি, আপনার জ্বালা পোড়া বলি, তারপরে চোখের ইয়া বলি, সবকিছু বলে অনেক সময় হাত ঘামে, এটাকেও ডাক্তারের বাসায় অ্যালার্জি বলেছে। তো আপনি যদি আমাদেরকে একটু খোলাসা করে দিতেন যে কোন সমস্যাটা, তাহলে আমরা আপনাকে এই ওষুধটা দিতে রুহানি চিকিৎসা বলুন, ঘরোয়া চিকিৎসা বলুন যাই দিই, আমাদের জন্য সুবিধা হতো। তো যেহেতু অ্যালার্জি বলেছেন, তবুও আমরা চেষ্টা করছি আপনাকে একটি ইয়া দেওয়ার জন্য, আপনি কোন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে এ ব্যাপারে আলোচনা করে এই ইয়াটি এই চিকিৎসাটি আপনি করবেন, আমল করবেন, চিকিৎসাটি গ্রহণ করবেন। সেটি হচ্ছে প্রতিদিন সকালে অথবা আপনি এখন রোজার সময় ইফতারের সময় আপনি এক গ্লাস নর্মাল পানিতে দু চা চামচ আপনি মধু, খাঁটি মধু দিয়ে সেদিকে গুলিয়ে শরবতের মতো করে খেয়ে ফেলবেন। ঠান্ডা পানি এটাতে ইউজ করবেন না, ব্যবহার করবেন না, নর্মাল পানি। ইনশাল্লাহ আপনার অ্যালার্জি জাতীয় যে সমস্যা সেটি দূর হয়ে যাবে ইনশাল্লাহ।
জি পরবর্তী কল থাকলে শুনিয়ে দিন।
আমি জাহেদ চট্টগ্রাম থেকে। উচ্চতা হলে আমার জ্বর হয়ে আমার বাম পাটা বিকলাঙ্গ হয়ে যায়। তো একটা কোনো ধরনের নাকি ট্রিটমেন্ট নাই, যদি আমরা এটাকে পলিও বলে থাকে। তো আমি চাচ্ছিলাম মাদানির মাধ্যমে কোন ধরনের আমল করলে আমি সুস্থ হবে কিনা।
ধন্যবাদ জাহিদ ভাই, আপনি আমাদেরকে চট্টগ্রাম থেকে ফোন করেছেন। আল্লাহ তালা আপনার সমস্যাকে দূর করে দিক, আপনার পলিওর যে রোগ বলেছেন সেই রোগ আপনার থেকে দূর করে দিক, আমরা দোয়া করছি। ভাই আপনি রুহানি চিকিৎসা শ্রবণ করুন, সেটি হচ্ছে প্রতিদিন আপনি 115 বার ইয়া মিনু এই অজিফাটি পাঠ করে আগে পরে একবার দোদ শরীফ পাঠ করার পর আপনার যেই অঙ্গ পোলিও রোগে আক্রান্ত হয়েছে সেই অঙ্গে আপনি দম করুন, ফুঁক দিন, ইনশাল্লাহ এর বরকতে আপনার পোলিও রোগ দূর হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আশা করছি। এই আমলটি ততদিন পর্যন্ত করবেন যতদিন পর্যন্ত আপনার এই রোগটি ভালো হয়নি। এবং আমি আপনাকে অনুরোধ জানাবো যে আমাদের চট্টগ্রামের বিভিন্ন জায়গায় দাওয়াত ইসলামের উদ্যোগে
মাজুর অর্থাৎ কি দুর্বল,
জি পোলিওর কারণে বাঁকা হয়ে যায় সেটি
আসলে মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, এতিমের সাথে যদি সৎ ব্যবহার করি, তার সাথে যদি ভালো আচরণ করি, তাকে যদি সেবা করি, আমাদের লাভ কি? আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের খুলাসা এই ধরনের, যারা এতিম তাদের মাথায় যদি হাতও বুলিয়ে দেয়, আহারও করায় নাই, পানও করায় নাই বা পরিধানও করায় নাই, শুধু আহার শুধু হাত বুলিয়ে দেওয়া, এই এতিমের মাথায় যদি দয়া ভরা অর্থাৎ আল্লাহ এবং তার রসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুশির জন্য সন্তুষ্টির জন্য যদি এতিম যারা বাচ্চা মেয়ে আছে বা ছেলে আছে তাদের মাথায় যদি হাত বুলিয়ে দেওয়া হয়, এই হাতের মধ্যে যতগুলা চুল স্পষ্ট হয়েছে তত পরিমাণ নেকি রয়েছে। তো মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমার ঘরে বা আপনার ঘরে বা আমাদের আশেপাশে বা ভাইয়ের ঘরে বা বোনের ঘরে বা এলাকাবাসীর এই ধরনের অনেক নাবালক বাচ্চার বাপ ইন্তেকাল করে থাকে, তাদের প্রতি আমরা দয়ার নজর দিই, তাদেরকে সেবা করি, তাদের সহযোগিতায় এগিয়ে আসি। কারণ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন আর এতিমকে বেশি ভালোবাসতেন। জি মাসুদ ভাই, এই ব্যাপারে আপনি কি বলবেন? আল্লাহ রাসূল এতিমকে কতটুকু ভালোবাসতেন?
এতিমের প্রতি তো আসলে মহব্বত অন্যান্য বাচ্চাদের তুলনায় বেশি করা চাই। তো একটা হচ্ছে কারো মা বাবা থাকলে তাহলে মাথার উপর একটা আশ্রয়ের
ছায়া আছে।
কিতাবের ভাষায় যার বাবা ইন্তেকাল করে সে সরাসরি আল্লাহ তাআলার অভিভাবকত্ব চলে যায়, তার সরাসরি অভিভাবক আল্লাহ তাআলা। সেই হিসেবে মানুষ যদি ইতিমকে বেশি মহব্বত করে তখন সে আল্লাহ তাআলার ওই যারা মহব্বতকারীরা আল্লাহ তাআলার দয়ার তাড়াতাড়ি ভাগিদার হয়ে যায়, এবং সাথে সাথে ওই ব্যক্তিটাও মাগফিরাতের সুসংবাদ রাখে। অনুরূপভাবে আকাশ সাল্লাল্লাহু তাআলা ইসলাম হাদিসের বাজের মধ্যে তো বাচ্চাদের এবং ছোটদের ব্যাপারে, বড়দের সম্মানের ব্যাপারে, ছোটদের স্নেহের ব্যাপারে অসংখ্য হাদিসের বাক ইরশাদ করেছেন। যেমন মান লা ইয়ারহাম সাকীরানা যে ব্যক্তি আমাদের মধ্যে ছোটদেরকে স্নেহ করবে না, বড়দেরকে সম্মান করবে না, সে আমার অন্তর্ভুক্ত অর্থাৎ আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা সিনেফা ইরশাদ করেছেন, অসংখ্য হাদিসে বাক রয়ে আছে। তো ছোট তো ছোট, আর
এই সাথে
আরো ইয়েতিমও, সেই হিসেবে সে তো
আরো বেশি হকদার
রাখে
ভালোবাসা বাবার।
নবীর নবীর উম্মত হিসেবে যদি আমরা নিজেকে পরিচয় দিতে চাই, তাহলে অবশ্যই ইয়েতিমকে মহাব্বত করতে হবে। নিজের পাড়া প্রতিবেশী বা নিজের পরিবারের মধ্যে অনেক সময় ইয়েতিম থেকে থাকে। আমার ভাই ইন্তেকাল হলো, আমার ভাইয়ের ছেলের অভিভাবক আমি, একে তো অভিভাবক আমি, দ্বিতীয়ত ইয়েতিম হিসাবে মুসলমান হিসাবে আমি তাকে আমার অভিভাবকতে নিয়ে নিতে পারি।
আসলে মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমরা আমার আশেপাশে যারা এতিম রয়েছে তাদের সেবায় এগিয়ে আসি, তাদের সহযোগিতায় এগিয়ে আসি, তাদের সাথে সদ্ব্যবহার করি। আজকে আমি আমার বাচ্চা বা মেয়ের জন্য সুন্দর বিভিন্ন ধরনের আইটেম ক্রয় করি, আর এতিম হয়তো এটা দেখে তাকে, তার ভাগ্যে নাই, হয়তো আমার বাপ থাকতো হয়তো আমি এটা পেতাম। তো মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, যেভাবে আমরা নিজের ছেলে সন্তানকে দয়া করি, এতিমদের জন্য সেভাবে দয়ার হাতকে বাড়িয়ে দিই। আর এই রোজার মাস, অনেকে আমরা আহার করি, হয়তো আমার আশেপাশে অনেক এতিম গরিব রয়েছে যারা আমার আপনার মতো সুস্বাদু খাবার বা ইফতার সেহরির মধ্যে তাদের ইন্তেজাম হয় না। তো যারা বিশেষভাবে বিত্তবান, যাদেরকে আছে আল্লাহ তৌফিক দিয়েছে, দৌলত দিয়েছে, আমরা ওই ধরনের এতিম গরিব মিসকিন ফকির সবার খেয়াল রাখি, তারা যেন ভালো দুমুটো খেয়ে যেন ইফতার করতে পারে, সেহরি করতে পারে, সেদিকে আমরা লক্ষ্য রাখি। কারণ এতিমকে ভালোবাসা যদি যায় না, তাহলে এটা এক প্রকারে আল্লাহ তাআলার ভালোবাসার পাওয়ার কারণ হয়ে যাবে। অন্যথায় যেভাবে মাসুদ ভাই বলেছে, যদি আমরা তাদের প্রতি স্নেহ দয়া না করি, তাহলে আমরা বঞ্চিত হয়ে যাব। জি, পরবর্তী কল থাকলে শুনিয়ে দিই।
আমি রাঙ্গুনিয়া থেকে বলতেছি, মোহাম্মদ জাভেদ, যে আমাকে ঘুমের মধ্যে কি যেন একটা পোকায় কামড়েছে, কিসে কামড়েছে সেটা আমি জানি না। তো এটা দিন অনেক ঔষধ পত্র খাইছি, তো কোনো কাজ হয় নাই। কিছুটা দেখছি এটা গা হয়েছে, গা হওয়ার পর এটা অপারেশন করছে, আর ওখান থেকে কিছু অংশ কেটে নিয়ে ফেলছে, নেওয়ার পর এটা সেলাই করছিল। তো গতকালকে সেলাই করছিলাম, এরপর দেখতেছি আবার সমস্যা দেখা দিচ্ছে, ওখান থেকে ভিতর থেকে পচ বের হচ্ছে, হালকা হালকা পানিও বের হচ্ছে। এখন এটার জন্য রোহানি চিকিৎসা কি হতে পারে?
ধন্যবাদ ভাই মোহাম্মদ জাবের ভাই, আপনি আমাদেরকে রাঙ্গুনিয়া চট্টগ্রাম থেকে ফোন করেছেন। আপনি বলেছেন যে আপনাকে পোকা, কোন একটা বিষাক্ত পোকা কামড় দিয়েছে, এরপরে আপনি অপারেশন করেছেন এবং আপনার অঙ্গ একটি কিছু মাংস সেখান থেকে কেটে নেওয়া হয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা আপনাকে আসানি দান করুক। আপনি খুবই দ্রুততার সাথে এই আমলটি করুন, সেটি হচ্ছে ইয়া সালামু 111 বার পাঠ করে আপনার যে অঙ্গটি হয়েছে, যে জায়গায় আপনাকে কামড় দিয়েছে, সেখানে আপনি খুব দিন এই এই জিনিসটি লাগাতার করতে থাকবেন, যতদিন এই জিনিসটি আপনার ঘাঁটি শুকায়নি। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আপনি খুবই তাড়াতাড়ি যে কোনো ভাবে আমাদের তাবিজাতের যে ফ্রি দাওয়াত ইসলামী উদ্যোগে ফ্রি তাবিজ দেওয়া হয়, সে এই যে মানুষদের সাথে যোগাযোগ করে আপনি ও একটি তাবিজ গ্রহণ করুন, এবং আপনাকে একটি প্লেটওয়ালা আমল দেওয়া হবে। প্লেটের উপরে একটি আয়াত কোন শিল্পের লেখা লিখে দেওয়া হয়, সেই আয়াতওয়ালা প্লেটওয়ালা আমলটি আপনি করতে থাকুন, ইনশাল্লাহ আপনার এই রোগটি দূর হয়ে যাবে ইনশাল্লাহ।
আল্লাহ জিকিরের মধ্যে দুনিয়া ও আখেরাতে প্রতিটি ক্ষেত্রে ফজিলত নিয়ামত বরকত রয়েছে। এই রুহানি চিকিৎসায় যদি আমরা এটা আমল করি, এক তো আমাদের মুশকিলাতও দূর হবে, দ্বিতীয়ত আমল নামার মধ্যে অগণিত নেকির ভান্ডারও হয়ে যাবে। তোমাদের চ্যানেলের দর্শক বৃন্দ, এই মাগফিরাতের দিনে আমরা আল্লাহর দরবারে মাগফিরাতের জন্য কি করে গেলাম, কি এমন ইবাদত করলাম আল্লাহর দরবারে যা পেশ করব। আর এই মাগফিরাতের দিনে আরো একটা সুযোগ হচ্ছে এতিম গরিব অসহায় মানুষকে সেবা করা। কারণ আল্লাহ তাআলার দরবারে ফরজ ইবাদত রিয়াজত ওয়াজিবের পরে সবচেয়ে যে ইবাদত বড় মূল্যবান দামি, তা হচ্ছে অসহায় অর্থাৎ মানুষকে, মানুষের মনকে খুশি করা। তো আপনার আমার আশেপাশে যারা এতিম, যারা গরিব, যারা আজকে বা খেতে পারে না বা পড়তে পারে না, বিভিন্ন অভাবে আছে, যদি আপনার আমার দ্বারা যদি অভাব এতিম বাচ্চাদের মুখে যদি হাসি ফুটাতে পারি, তাহলে এটা আমার জন্য অনেক বড় নিয়ামত, অনেক শান্তির বার্তা নিয়ে আসবে দুনিয়াতেও এবং পরকালেও। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে এতিম ছিলেন, আর উনি নিজেই হাদিসের খুলাসা, আমি নিজে এতিম ছিলাম আর এতিমকে আমি ভালোবাসি। তো আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি ভালোবাসা আমরা পেতে চাই, তাহলে এতিমের সাথে সদ্ব্যবহার করি, তাদের সুখ দুঃখে এগিয়ে আসি। যে পরবর্তী কল শুনিয়ে দিন।
আমার নাম শামিল, আমি নানিয়া থেকে বলছি। আমার ওয়াইফে ঘুমাসে না, কারণ টেনশন করে আমি ঘুমাসে না, কি করলে ঘুমাসবো জানালে ভালো।
ভাই ধন্যবাদ, আপনি নারায়ণগঞ্জ থেকে শামীম ভাই আপনি ফোন করেছেন আমাদেরকে। তো আপনি বলেছেন যে আপনার ঘুম আসে না বিভিন্ন চিন্তার কারণে, যাই হোক আল্লাহ তাআলা আসানি দান করুক, আপনি আমাদের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করুন। আপনি এটি হচ্ছে ঘরোয়া চিকিৎসা, আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুহুল আলিয়ার লিখিত একটি কিতাব ঘরোয়া চিকিৎসা, এই কিতাব থেকে এই আমলটি আপনাকে দেওয়া হচ্ছে। আপনি এরপর আমল করবেন, সেটি হচ্ছে একটি পেঁয়াজকে আপনি সিদ্ধ করবেন, এরপরে এক এক গ্লাস দুধের মধ্যে এই পেঁয়াজ সিদ্ধ করা পেঁয়াজটি দিয়ে ভালো করে গুলিয়ে সেই দুধটি আপনি খেয়ে ফেলবেন, ইনশাল্লাহ আপনার প্রচুর পরিমাণে ঘুম হবে ইনশাল্লাহ।
মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এতিম সম্পর্কে আমাদের আলোচনা।
মাশাআল্লাহ, তার আগের কথায় আমি আসি যে এতিমকে খানা খাওয়ানোর ব্যাপার আপনি বলেছেন যে এতিমকে খানা খাওয়ালে ফরজ ইবাদতের পরে সবচেয়ে এতিমের অন্তরে বা মানুষের অন্তরে খুশি প্রবেশ করানো, এটা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। বর্তমানে দেখা যায় তো এতিম হয়ে গেল কেউ তার সম্পদ আত্মসাৎ করা, তাকে সমাজচ্যুত করা, তাকে অবহেলিত করাই হচ্ছে আমাদের বাস মূল পন্থা হয়ে যায়। তো এটার ব্যাপারে আসলে কিছু আলোচনা করা চাই।
অবশ্যই দরকার, বর্তমান তো মেজরিটি এতিমের সম্পদ কে নেওয়ার একটা প্রতিযোগিতা, তা তো কিও নাই বলার।
কোরআনে পাকে আল্লাহ তাআলা এটার মিসাল এভাবে দিয়েছেন যে ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, যারা ইতিমের মাল খাচ্ছে তারা আগুন বক্ষণ করছে, তারা তাদের পেটের মধ্যে আগুন ভর্তি করছে, আগুন বক্ষণ করছে, এরকম বিভিন্ন মিসাল আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে দিয়েছেন। নবীগণ আলাইহিসসালাম অনেকে ইতিম ছিলেন, কিন্তু যখন বালিক হয়ে গেছেন সবাই, বুজুর্গানে দিন এনারা যখন বালিক হয়ে গেছেন তখন তারা তো এতিম নাই, কিন্তু তারা আল্লাহ তাআলার আশ্রয়ে থাকা, আল্লাহ তাআলার অভিভক্ত থাকা, এটাকে তারা পছন্দ করতেন। যেমন এতিমের তো অনেক অর্থ রয়েছে এখানে, যে আকাশ সাল্লাল্লাহু তাআলা ইসলামের ক্ষেত্রে যখন এতিম শব্দ ব্যবহার হয় তখন এক অর্থ, আকাশ সাল্লাল্লাহু দরবারে যখন এতিম শব্দ আসে তখন অন্য অর্থ হয়, আমাদের এতিম শব্দ যখন ব্যবহার হয় তখন অন্য অর্থ হয়। যাক, তো এতিম যে অভিভাবকহীন, যার কোনো দুনিয়াতে অভিভাবক থাকে না, আল্লাহ তার অভিভাবক, আল্লাহ ওয়ালারাই তার অভিভাবক। তো সেই হিসেবে ইতিমকে প্রচুর পরিমাণে সাহায্য সহযোগিতা করা চাই, যে আল্লাহ তাআলা আর দয়া যদি ইতিমকে সহযোগিতা করার সুযোগ যদি আমাদের হয়ে যায় তো তার জন্য আখেরাত রোশন, তার কবর রোশন, সবকিছু তো আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত ও দয়া তার নসিব হবে।
হাদিস শরীফের মধ্যে রয়েছে মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ, হাদিসের সারমর্ম আমার নবী বলতেছে এইভাবে, যে ব্যক্তি এতিমের প্রতি দয়া করে, অনুগ্রহ করে, অর্থাৎ এতিমের যা যা জরুরত তার সামর্থ্য অনুযায়ী পুরা করে দেয়, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়ে এইভাবে আঙ্গুল দুটি ইশারা করলেন, অর্থাৎ জান্নাতে এই এতিমকে সহযোগিতাকারী, সহানুভূতি প্রদানকারী, এতিমকে মোহাম্মতকারী আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে এভাবে থাকবে, যেভাবে আমাদের দুইটি হাতের আঙ্গুর মিলিত, ঠিক সেভাবে এতিমকে দয়া করলে, তাদেরকে ভালোবাসলে জান্নাতে নবীর সাথে থাকার সৌভাগ্য হবে। এবং আমার নবীর প্রতিবেশী মানে কি এভাবে কি, আর এভাবে থাকার মানে কি, আজকে আমি আপনি যদি সামান্য অর্থ যা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পেয়েছি এগুলা যদি গরিব দুঃখী এতিম অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসি, তাহলে এই মাল খরচ করা, এই আল্লাহর রাস্তায় খরচ করার প্রতিদান কাল কিয়ামতে তো শান্তি আছে, জান্নাতে নবীর প্রতিবেশিত্ব পাওয়া যাবে। এই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রোজার মাস আল্লাহর তাআলাকে রাজি করার মাস, আল্লাহর পথে খরচ করার মাস, পরিবার পরিজনের জন্য খরচ করে। এই মাসে যদি পরিবার পরিজনের জন্য আপনি যত বেশি খরচ করবেন, তাদের খানা পিনা ভালো মন্দের ক্ষেত্রে সব অর্থ, অর্থাৎ আল্লাহর রাস্তায় খরচ করার পরিমাণ সওয়াব পাওয়া যাবে, অর্থাৎ তাদের রিজিককে ফরাগাত করে দেয়। অনেকে আজকে আমাদের সমাজে আছে নিজের পরিবারের জন্য সব করে, কিন্তু পাশে যারা গরিব এতিম আছে তার সামর্থ্য আছে কিন্তু তার তেমন খবর রাখে না। আমরা না যেভাবে পরিবার পরিজনের খবর রাখি, ঠিক তেমনি এতিম অসহায় যারা রয়েছে তাদেরও যেন খবর রাখার চেষ্টা করি। জি, পরবর্তী কল শুনিয়ে দিন।
আমার আম্মা বেশি মানে যখন নামাজ পড়ে বা তসবিহ শুনে তখন তার ওই কান এবং গলা জ্বালা পোড়া করে বেশি, এই জন্য যখন চিকিৎসাটা জানতে চাই।
ধন্যবাদ, আল্লাহ তাআলা আসানি দান করুক। ভাই আপনি এই জন্য রোহানি চিকিৎসা শ্রবণ করুন, এটি অনেক সময় অ্যালার্জির কারণে হয়ে থাকে এই রোগটি। তো এই আপনি আমরা কিছুক্ষণ আগে যেই চিকিৎসাটি আমরা দিয়েছি ঘরোয়া চিকিৎসা থেকে আপনি এই আমলটি করতে পারেন, সেটি হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর অথবা এখন রোজার সময় ইফতারের পর খালি মুখে খালি পেটে নর্মাল পানিতে এক গ্লাস পানিতে দু চামচ মধু দিয়ে এটি মিশিয়ে শরবতের মতো আপনি খেয়ে ফেলবেন। এখানে কোন ঠান্ডা পানি ব্যবহার করবেন না, ইনশাআল্লাহ এর দ্বারা উপকার হবে।
জি পরবর্তী কল শুনিয়ে দিই।
আমি মোহাম্মদ গোলাম রাব্বানী রেজা আত্তারি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আমি অনেকদিন ধরে পেটের সমস্যা নিয়ে ভুগতেছি আর কি। তো আমার দাদু আছে, ওনারও পেটের সমস্যা, বিশেষভাবে রমজান মাসে সমস্যা হয় বেশি আর কি, গ্যাস্ট্রিকের সমস্যা।
গোলাম রাব্বানী ভাই আপনি আমাদেরকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ফোন করেছেন, আপনাকে ধন্যবাদ। আপনি বলেছেন যে আপনার এবং আপনার দাদুর যে এই সমস্যাটি পেটের সমস্যা এবং রমজান মাসে বেশি হয়ে থাকে। আমি প্রথমে আপনাকে আরজ করব যে বিশেষ করে রমজান মাসে হয়তো আপনি ভাজা পোড়া বেশি খেয়ে থাকেন। এখানে আমরা আসলে রমজান মাসে আমরা পেঁয়াজু বেগুনি
তেল জাতীয় খাবার
জিনিস আমরা খেয়ে থাকি, অনেক সময় সমোসা ইত্যাদি জিনিস খেয়ে থাকি, তো যার কারণে পেটের সমস্যাটা আরো বেড়ে যায়। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এই সারাদিন উপোস থাকার পরে আমরা ইফতারের সময় একটু বেশি করে অনেক
আসলে বাবুকে একটা ব্যারেক করি, আল্লাহ তাআলার এই রোজার মাস দয়ার মাস বিদায় এত তেল খাওয়ার পরে আল্লাহর দয়ায় বাঁচি আসি। এটা যদি অন্য সময় আমরা খাই না তো রোজা সারা যেভাবে আমরা তেল ইউজ করতেছি এটা রোজা বিহীন সময় যদি খাই না তাহলে আমাদের শরীরটা হাল ছেড়ে দেবে।
আমার ভাই এখন আসলে দেখা যাচ্ছে যে সারাদিন খালি পেটে থাকার পরে আমরা যখন খাবারটাও বেশি খাই এবং সেটি তৈলাক্ত জিনিস, তো যার কারণে পেটের উপর একটু প্রেসার পড়ে এবং পরবর্তীতে আপনার নামাজ পড়তে অসুবিধা হচ্ছে এবং হয় মানুষের, এবং সাথে সাথে আপনার যে পেটের কথা বলছেন এটা পেটের সমস্যাটা হয়ে যায়। তো আপনাকে অনুরোধ করব এই ক্ষেত্রে রমজান মাসে আপনি এই তৈলাক্ত খাবার থেকে একটু বাঁচার চেষ্টা করুন এবং খাবার একটু অল্প খাবার চেষ্টা করুন, ইফতারিত তেহরিত। তো আমরা যদি তেহরি এবং ইফতারের সময় আমরা একটু খেজুরটা যদি বেশি খাই, খেজুর এমন একটি খাবার যে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং শরীরের শক্তি বর্ধক এটিকে বলা হয়েছে। এবং হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হাদিস শরীফে সর্বমোজে উত্তম তেহরি বলা হয়েছে, খেজুরকে বরকতওয়ালা তেহরি বলা হয়েছে। এবং হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক জিন্দেগীর মধ্যে জীবনের মধ্যে দেখা যায় যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় খেজুর এবং পানি দিয়ে ইফতারি করতেন, রোজা রাখতেন, তেহরি করতেন। তো এটা আমরা যদি একটু অভ্যস্ত হয়ে যাই খেজুরের উপর এবং বেশি বেশি আপনি পানি খান এবং আপনি প্রত্যেক লকমার আগে আপনি ইয়া ওয়াজিদু এটি আমল করতে থাকুন, এবং আপনি যখন আপনার পেটের সমস্যা হবে আপনি ইয়া মুহি ইয়াজিফাটি সাতবার পরে আপনার আগে পরে একবার দরুদ শরীফ পরে আপনার পেটের মধ্যে আপনি ফুঁক দিন, দম করুন, ইনশাল্লাহ আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যাবে। এবং যখন ইফতারের পর থেকে তেহরি পর্যন্ত একটু বেশি বেশি পানি খাওয়ার চেষ্টা করুন, ইনশাল্লাহ তো গ্যাস্ট্রিকের রোগটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ।
আর আমরা এই রুহানি চিকিৎসায় প্রতিদিন একটা বিষয় নিয়ে আলোচনা করি বিভিন্ন ধরনের, আজকে যে বিষয়ে আলোচনা তা হচ্ছে এতিমের প্রতি ভালোবাসা, এতিমের প্রতি দয়া, এতিমের প্রতি সহানুভূতি, এতিমের সাহায্যে এগিয়ে আসা। আজকে আমাদের অনেক দল আছে যারা এতিমকে পছন্দ করে না, এতিমকে ভালোবাসে না, এতিমকে গড়ে রাখতেও পছন্দ করে না বা আসলেও তাদেরকে দয়া করা হয় না। তাদের সম্পর্কে একটা হাদিস শরীফ শ্রবণ করুন। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসের খুলাসা এইভাবে, যে গড়ে এতিমকে ভালোবাসা প্রদান করে অর্থাৎ যে গড়ের মেম্বার এতিমের প্রতি দয়া করে সহানুভূতি দেখায়, আল্লাহ তাআলা প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে খুলাসা ওই গড় সবচেয়ে উত্তম। আর যে গড়ে এতিমের সাথে সদ্ব্যবহার করা হয় না, এতিমের সাথে দুর্ব্যবহার করা হয়, কষ্ট দেওয়া হয়, আর সবচাইতে নিকৃষ্ট গড়ের মধ্যে হচ্ছে সেই গড়। প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, হয়তো অনেক সময় আমাদের গড়ে ধর্ণা দেয় এতিম বা আমাদের এলাকার আমরা জানি আসে, কিন্তু আমরা অনেকে নারাজ হই, বারবার আসে, সে শুধু আমার ঘর ছাড়া কি আর ঘর নাই, আমি কেন নারাজ হই? জি মাসুদ ভাই, এই সম্পর্কে আপনি কি বলবেন? প্রতিবেশী একটি জানে অভাব যখন সে বারবার আসে, তাই এটা দেন এটা দেন, এখন মালদার যারা অর্থবিত্ত এরা নারাজ হয়ে যায়।
আল্লাহ তাআলা যদি তাকে প্রচুর অর্থ প্রদান করে থাকে, সম্পদশালী হয়ে থাকেন তিনি, তাহলে ওই বাচ্চাটাকে আমি নিজের পরিবার অন্তর্ভুক্ত করে নিই,
তার লালন পালন সর্বদা আমি করি।
বুজুর্গানা দিয়ে সবসময় যেকোনো একজনের দায়িত্বভার নিজে নিয়ে নিতেন, যেমন ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা হযরতে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ তাআলা ভরণ পোষণ আর পড়ালেখা সবকিছু দায়িত্ব নিজে নিয়ে নিয়েছিলেন। বুজুর্গানা দিয়ে তত্ত্বাবধানে এরকম ছাত্র অনেকে থাকতো, তো আমাকে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দান করেছেন, ওই প্রতিবেশী বাচ্চাটাকে বা আমার ভাইয়ের ছেলেটাকে আমি আমার নিজের ছেলে হিসেবে গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে বেশি দিয়েছে, তো তার পড়ালেখা খাওয়া দাওয়া তার ভালো তারবিয়ত ইসলামী প্রশিক্ষণের ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। আসলে কামাল ভাই উত্তম ব্যবহারের ব্যাপারে বলা হচ্ছে যে বাচ্চার প্রতি উত্তম ব্যবহার হচ্ছে প্রথমে তাকে কোরআনে পাক শিক্ষা দেওয়া, এটা তার জন্য অনেক বড় উপকার, এহসান। তাকে নামাজ শিক্ষা দেওয়া, তাকে আদব আখলাক শিক্ষা দেয়া, তাকে বুজুর্গানে দেয়া অর্থাৎ মুরব্বীদের তাজিম শিক্ষা দেয়া, ছোটদের সাথে সে কিভাবে আচার আচরণ করবে ব্যবহার করবে সেটা শিক্ষা দেওয়া, তো এটা হচ্ছে তার প্রতি উত্তম আচরণ।
মানে ইসলামী যত কালচার আছে এগুলো প্রাইমারি যা যা দরকার তাকে শিক্ষা গুলা
এটা প্রদান করা। স্থায়ী খানা তো অস্থায়ী, মনে করেন খেলাম যতক্ষণ থাকলো ততক্ষণ দোয়া পেলাম এরপর ওটা চলে গেল, কিন্তু আমি যদি তাকে একটা আদব শিক্ষা দেই এটা আমার পক্ষ থেকে তার প্রতি একটা সদকা, এবং এটা কেয়ামত পর্যন্ত সওয়াব পেতেই থাকবো, এবং সে
যতদিন আমল করবে
আমল করবে সে যতজনকে করাবে আমি সওয়াবটা পেতে থাকবো। তো বাচ্চা তো বাচ্চাই হয়ে থাকে। আসলে সবচেয়ে বেশি অবহেলিত হয় নিজ ঘরে, যদি আমার ভাইয়ের বাচ্চা যদি এতিম হয়ে যায় তখন ওই মুরব্বী যারা থাকে না অধিকাংশই তাকে অবহেলার চোখে দেখে, তাকে
মানে বুঝাই গেছে আমার
জি বোঝা, মানে বাবা থাকলে যে একটা কদর করতো বাবা যখন নাই,
মানে একদিন ইনকাম করার কেউ না, তাকে আমার খাওয়ানো লাগে এটা ওটা সেটা।
তো নিজের বাচ্চাদেরকে যেভাবে আমরা মহাব্বত করি সেভাবে ওই বাচ্চাটাকে আমি বেশি মহাব্বত করি, ইনশাআল্লাহ নিজের বাচ্চার চেয়ে ওই বাচ্চার মহাব্বতটা কেয়ামত দিন বেশি কাজে আসবে।
মানে এই টিমের দয়া আর মহাব্বত আসলে মাথায় চাইলে দর্শক বিন্দু এখানে দেখার বিষয় বুঝার বিষয়, এতিম আমার ঘরে যদি আসে না আমার নাই অন্তত একটু ভালো ব্যবহার করতে পারি,
মুচকি হাসি তো দিতে পারি,
অথচ আমার আছে বা কিছু বার দিলাম না এক মুঠি তো যা আছে দিতে তো পারি। আল্লাহ তাআলা মানুষের আসলে অন্তরকে দেখে সে কিভাবে তার সাথে বিহেভ করে। এখন আমি যদি মনে করি ভালো টাকা দিলে ভালো, নাইলে না ভাই, টাকা দিলেও ওয়েলকাম, ভালো ব্যবহার দিলে ওয়েলকাম, তার সহযোগিতা এগিয়ে আসো ওয়েলকাম, সুখ দুঃখে এগিয়ে আসো, অর্থাৎ আমরা যে যেভাবে পারি তাদের সহযোগিতা এগিয়ে আসি, ভালো ব্যবহার হোক, ভালো আচরণ হোক, অর্থ দিয়ে হোক, খাবার দিয়ে হোক, পোশাক দিয়ে হোক, শিক্ষা দিয়ে হোক, অর্থাৎ ভালো চরিত্র প্রদান করে হোক, যেভাবে হোক আমরা তাদের সাথে ভালো ব্যবহার করি, এটা আমাদের জন্য দুনিয়াতে এবং পরকালে নাজাতের উসিলা হবে। জি পরবর্তী কল শুনিয়ে দিন।
ভাই ধন্যবাদ, আপনার এইরকম রোগ অনেকের আছে, আপনি বলেছেন যে আপনার শরীরে সাদা রোগ অর্থাৎ ধবল রোগ যেটাকে বলা হয়, শরীর আস্তে আস্তে সাদা হয়ে যায়, তো তার জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। আপনি আমি আপনাকে প্রথমে পরামর্শ দিব, এটি সেটি হচ্ছে আপনি আমাদের দাওয়াত ইসলামের মোবালিকদের সাথে আপনি যোগাযোগ করে আপনি যেখানে আপনার আপনি যে এলাকায় থাকেন ওই এলাকার মধ্যে যেখানে আমাদের দাওয়াত ইসলামের পক্ষ থেকে ফ্রিতে তাবিজ দেওয়া হয় আপনি সেখান থেকে তাবিজাত গ্রহণ করুন, ইনশাআল্লাহ আপনার জন্য চিকিৎসা হচ্ছে সেটি, আপনি সেখান থেকে তাবিজাত গ্রহণ করুন এবং আমাদের তাবিজাতের জিম্মাদার আপনাকে যেভাবে বলে সেভাবে আপনি আমল করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনি শেফা পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
জি পরবর্তী কল শুনিয়ে দিন।
আমার নাম আব্দুল রহমান, আমার বাবার মাথায় ব্যথা।
আব্দুর রহমান ভাই বিক্রমপুর থেকে আমাদেরকে ফোন করেছেন, আল্লাহ তালা আপনার আশা নিদান করুক। আপনি বলেছেন যে মাথা ব্যথার চিকিৎসা চেয়েছেন, আপনি একটি ঘরোয়া চিকিৎসা শ্রবণ করুন এবং প্রত্যেক ঘরোয়া চিকিৎসা করার আগে কোন একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে বসে পরামর্শ করে নেবেন। সেটি হচ্ছে দুটি আমল, একটি হচ্ছে আপনি এক কাপ পানির মধ্যে এক চামচ আপনি ইয়া মিশিয়ে হলুদ মিশিয়ে সেটিকে গরম করে সিদ্ধ করে সে পানি পান করে নিন যখন আপনার মাথা ব্যথা করবে তখন, অথবা এক কাপ পানির মধ্যে আপনি এক চামচ হলুদ দিয়ে সেটিকে গরম করে তার যে ধোঁয়া আসবে বাষ্প সেই ধোঁয়াটি আপনি নিঃশ্বাস নিন, সেই দোয়াটি নিন, গ্রহণ করুন, ইনশাআল্লাহ এর দ্বারাও মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।
মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, রুহানি চিকিৎসায় প্রতিদিন এভাবে বিভিন্ন ধরনের মুশকিলাত জবাবাত দেওয়া হয়, আজকে সেই ধারাবাহিকতা রয়েছে। আজকে আমরা যে আলোচনার বিষয় তা হচ্ছে এতিমের প্রতি দয়া, এতিমকে ভালোবাসা আর এতিমকে সুশিক্ষায় শিক্ষিত করা। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আজকে দুনিয়ায় প্রায় 3000-এর বেশি মাদ্রাসা জামিয়া, এখানে অনেক এতিম গরিব অসহায় সবাই রয়েছে, তাদেরকে সুশিক্ষায় কোরআন শিক্ষায় দিনী শিক্ষায় ইসলাম কি এগুলা বোঝানোর কাজে নিবেদিত করা। শুধু একটাই কাজ, এতিম গরিব অসহায় ওভারঅল মুসলমান যদি বেঁচে থাকে তো আমার নবী এবং তার প্রিয় মাহবুব অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম আহকাম শরিয়াত সুন্নতে নববী ইসলামী কালচারে আমরা বেঁচে থাকি। এই জন্য দিনী তালিম খুব গুরুত্ব একটা বিষয়। এই বিষয়ে মাহমুদ ভাই কি বলবেন, যারা এই ধরনের কাজের মধ্যে অ্যাক্টিভিটিস রয়েছে?
মাশাআল্লাহ, তাদেরকে তো আসলে মোবারকবাদ প্রদান করা দরকার, আমাদের পক্ষ থেকে তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি যারা এতিমদের খিদমত করে থাকেন। আসলে এক একজনের এক এক টেন্ডেন্সি হয়ে থাকে, কেউ মানুষকে খাওয়াতে পছন্দ করে, কেউ মানুষকে পড়াতে পছন্দ করে, তো বিভিন্ন জায়গায় এতিমখানা দেখা যায়। তো যে তাদের তরবিয়তের ব্যবস্থা, তাদের সাথে ভালো আচরণ করার জন্য যে সমস্ত ইদারা, যে সমস্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ রয়েছেন, তো তাদেরকেও এতিমের দরদ, এতিমের ফজিলত ওয়ালা হাদিসে পাক কোরআন পাকের আয়াত, তাদের আহকামগুলো আসলে প্রথমে তাদেরকে শেখা দরকার।
মানে অনেক ম্যানেজমেন্ট বেড়া খাওয়াচ্ছি সেটা বেশি, আমি থাকলে থাক নাইলে যা, এই ধরনের
কোন ধরনের খাওয়াচ্ছি? এখন একটা বাচ্চা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, সে আর এতিমের পাল্লাই নাই। এখন এতিমের আমি এতিমের নামে কিছু কালেকশন করেছি, কালেকশন করতেছি, অনেক সময় ফিতরা মানুষ অনেক কিছু দিচ্ছে, এটা শরীয়তের যেটা বিধিবিধান সেটা আগে প্রথমে নিজেকে শিখতে হবে, তারপর বাচ্চাদেরকে এটা সেই হিসেবে আমরা খাওয়াতে পারবো, পড়াতে পারবো, তাদের তরবিয়ত করতে পারবো।
এই জন্য তো আমার আমির আফজাল খুব সুন্দর একটা বই লিখছে সাদা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর। এই বইটি আপনি মাকতাবাতুল মদিনা থেকে পেতে পারেন অথবা www.dawasabi.net ওয়েবসাইটের মধ্যে পেতে পারেন। যারা এই ধরনের সামাজিক ভালো কাজে আছেন, আসলে মাসুদ ভাই কথাটা একসাথে একসাথে আমাদের বিবেচনা করা দরকার। আমি যে এতিমের জন্য নিলাম সেটা কি যে এতিম না তার পিছনে হস্তা হয়ে যাচ্ছে কিনা, এগুলো দেখার জন্য এই বিষয়ে ইলম দরকার। যখন আমি যে বিষয়ের উপর পদার্পণ করব বা আগ্রহ প্রকাশ করব, ওই বিষয়ে ইলম শিখাটা কিন্তু আমার উপর জরুরি হয়ে যাচ্ছে। যারা এতিমখানা পরিচালনা করি, যারা এতিমখানা এতিমদেরকে লালন পালন করার দায়িত্ব নিয়েছি, তাদেরকে এই বিষয়ে ইলমে জ্ঞান থাকা দরকার। তো আমি বলবো সবচেয়ে উত্তম হবে এই চাঁদা সম্পর্কিত বইটা আপনি সংগ্রহ করেন, অধ্যয়ন করেন। ইনশাআল্লাহ এই বই আপনার আমার কনসেপ্টের মধ্যে অনেক ভুলকে দূর করে দেবে এবং অনেক অজানা বিষয়কে আমার সামনে পরিষ্কার করে দেবে। কারণ এতিমের হক কোনটা আর যায় এতিম না তার ধরন তার হক কোনটা, এটা আমার নির্ণয় করা আসান হয়ে যাবে। পরবর্তী কল থাকলে শুনিয়ে দিন।
আমি কামরুল হাসান বলছিলাম যে আমি আমার দীর্ঘদিন ধরে মুখে ফুসকা পড়ে, তো কিছুদিন পরে চলে যা আবার এটা হয়, তো এটা দীর্ঘদিন ধরে হচ্ছে, তো আমি আরজ করছিলাম যে এর জন্য রুহানি চিকিৎসা কি বললে উপকৃত হতাম। সালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ বারাকাতু, ধন্যবাদ কামাল ভাই। এই চিকিৎসা দেওয়ার আগে আমি আরেকটি কথা বলতে চাচ্ছিলাম, এর আগে যে যিনি আমাদেরকে ফোন করেছেন মাথা ব্যথার ব্যাপারে, তো আমাদেরকে আসলে বেশিরভাগ ইসলামী ভাই ফোন করে থাকেন রুহানি চিকিৎসা চেয়ে থাকেন মাথা ব্যথার জন্য, এবং আজকালকাল আমাদের এই জিনিসটা বেশি দেখা যায় বিশেষ করে ছেলেদের মধ্যে। তো এইটার একটি কারণ হচ্ছে আমরা মাথায় হয়তো তেলটা,
স্টুডেন্ট যারা এদের বেশি হয়
আমরা তেল ইউজ করে না, ব্যবহার করে না, কেননা তেল ব্যবহার করে আমাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে তেল দিতেন যে অনেক সময় হাদিস থেকে আকের রেওয়ায়েতের মধ্যে আসছে যে নিজের দুই ভোর যে মাঝখানে কপাল দিয়ে এই তো অর্থাৎ চুপসে যায় মতো ভিজে যায় মতো তেল দিতেন। তো আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যাদের মাথা ব্যথার সমস্যা তারা প্রচুর পরিমাণে তেল ব্যবহার করুন, ইনশাআল্লাহ এর দ্বারা আপনি অনেক উপকার পাবেন বিশেষ করে মাথা ব্যথার জন্য। এবং তেল দিলে আপনার মাথা ঠান্ডা থাকবে, মাথা ব্যথা দূর হবে, আপনার স্মরণ শক্তি বেড়ে যাবে, এরকম অনেক কিছু ফজিলত রয়েছে। কিন্তু আজকাল আমরা যেটা দেখি বিশেষ গরমে
মেজরিটি তেল ইউজ করে না,
জি জি, তো আরেকটি কথা, যিনি আমাদেরকে ইয়ে করেছেন এখন চিকিৎসা দিয়েছেন, কামরুল ভাই, তিনি বলেছেন মুখে ফোসকা পরে। আমরা গতকালকেও এরকম একটি মুখে ফোসকা পড়ার ব্যাপারে চিকিৎসা দিয়েছি। তো সবচেয়ে উত্তম চিকিৎসা হচ্ছে সেটি হচ্ছে মুখে ফোসকা যাদের পরে তারা বেশি বেশি মিসওয়াক করুন, বিশেষ করে কাঁচা মিসওয়াক। কামাল ভাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের চাইতে বড় কোন ফ্যাশন সব জিনিসের আলাদা একটা গুণাগুণ রয়েছে, কিন্তু যেটা বিজ্ঞানও বলছে যে মিসওয়াকের ব্যাপারে, যে মিসওয়াক এমন একটি মুখ পরিষ্কার কারক, মুখের রোগ দূর কারক, যেটির কোনো ইয়া নেই। এমনকি ডাক্তাররা অনেক সময় তুলনা নেই, ডাক্তাররা অনেক সময় এখন মিসওয়াক করার ব্যাপারে কি করছেন, যেমন আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুল্লাহ আলিয়া, তিনি কখনো পেস্ট দিকে দাঁত মেজেছেন বলে ওনার নিজে বলেছেন আমির সুন্নাহ, যে কখনো হয়তো আমির সুন্নাহ ইউজ করেননি পেস্ট, সবসময় আমির আহলে সুন্নাহ দীর্ঘকাল ধরে মিসওয়াকই ব্যবহার করছেন। তো একবার কোন একটা কারণে আমির আহলে সুন্নাহ দাঁতের ডাক্তারের কাছে গিয়েছেন, তো ডাক্তার ওনার দাঁত, আমির আহলে সুন্নাহ তার দাঁত দেখে জিজ্ঞেস করলেন যে আপনি কি কোন পেস্ট ইউজ করেন, আপনার দাঁতগুলো খুবই মজবুত, খুবই সুন্দর এবং খুবই শক্ত পোক্ত। আমির আহলে সুন্নাহর বয়স প্রায় এখন 70 বছরের কাছাকাছি, এরপরও আমির আহলে সুন্নাহর আমার জানা মতো হয়তো একটি দাঁতও পড়েনি, দাঁতগুলো খুবই মজবুত এবং কি ডাক্তার প্রশংসা করেছেন। তো আমির আহলে সুন্নাহ বলেছেন যে আমি কখনো কোনো পেস্ট ইউজ করিনি, বরঞ্চ আমি সবসময়
মিসওয়াক ব্যবহার করি।
এখানে কামাল ভাই অনেক ইয়ে রয়েছেন, আমরা মিসওয়াক, অনেকে যারা মিসওয়াক করেন, যারা মিসওয়াক করেন এরা একটা পর্যায়ে, যারা মিসওয়াক করেন এদের মধ্যে কিছু ভুল ভ্রান্তি রয়েছে, সেগুলো হচ্ছে আমরা একটা মিসওয়াক কিনে হয়তো 2-3 মাস এই মিসওয়াকের পিছনে আসলে এমনটি নয়। আমির আহলে সুন্নাহ বলছেন যে যদি আমরা মিসওয়াক থেকে ফায়দা পেতে চাই, উপকার পেতে চাই, তবে আমাদেরকে করতে হবে কি, প্রতিদিন মিসওয়াকের ক্যাশ গুলো উপরে যে কাটতে হবে, যে সেটা নতুন রস দিয়ে আমাদেরকে কামড়িয়ে প্যাচ করতে হবে, ইয়া করতে হবে, মিসওয়াক করতে হবে। এবং সবচেয়ে বেশি উপকারী যাদের মুখের ফোসকা, মুখের পাইরিয়া রোগ বা মুখের দুর্গন্ধ বা মুখের যে কোনো সমস্যা, তাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হচ্ছে আমাদের দেশে যে নিম গাছ, খুবই তিতা হয়, তিক্ত হয়, এই নিম গাছের কাঁচা ঢাল দিয়ে আপনি মিসওয়াক করুন, ইনশাল্লাহ একদিনের ভিতরে আপনার মুখের
উপকার। দর্শক বিন্দু, যখনই আমরা মিসওয়াক করি ওর তিক্ততা যেন আমরা কি করি অনুভব করি। এখন মিসওয়াকটা শুকাইতে শুকাইতে কাঠ হয়ে গেছে, ওখানে কিচ্ছু নাই, এই জন্য তাজা মিসওয়াক কি করি আমরা ব্যবহার করি, ইনশাল্লাহ এর সুফল আমরা পেতে থাকবো। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম তা হচ্ছে এটিম, এদের ব্যাপারে। এটিম আমাদের সমাজে এতিমখানা বা এতিম প্রতিষ্ঠান অনেক রয়েছে, এই এতিমদেরকে যারা সুশিক্ষায় শিক্ষিত করে, যারা ইলমে দ্বীনে শিক্ষায় শিক্ষিত করে, তাদের প্রতি কি যারা এলাকাবাসী তাদের কি কোনো করণীয় নাই?
অবশ্যই করণীয়। প্রথমত পরিবারের মধ্যে যিনি অভিভাবক তার অবশ্য কর্তব্য রয়েছে, যদি সেরকম কোনো অভিভাবক না থাকে তাহলে প্রতিবেশীর মধ্যে যিনি জ্ঞানী উনি যদি না হন, এরকম না থাকেন কেউ, তাহলে সমাজের ইমাম রয়েছেন বা সর্দার যারা রয়েছেন তাদেরকে কিয়ামত দিনের জবাব দিতে হবে, কারণ তার অধীনস্থ ছিল এই এতিমরা।
মানে গরিবদের এতিমদের কেন খবর
রাখে নাই? জি, এ ব্যাপারে কিয়ামত দিন প্রশ্ন করা হবে। তাই প্রত্যেকের নিজের এলাকায় এবং আশপাশে গ্রামের মধ্যে খবর নেওয়া যায় যে গরিব কে আছে, এতিম কে আছে, তাদের সঠিক ব্যবস্থা হচ্ছে কিনা, পড়ালেখার বলেন, খানা পিনার বলেন, থাকার আবাসন ব্যবস্থা হচ্ছে কিনা, এর প্রতি নজর রাখা যায়। তাই বলবো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এই মাদিনী মহল, মাদিনী পরিবেশের মধ্যে সবকিছু তার বিয়ত প্রশিক্ষণ দেওয়া হয় যে আমি এতিমের হক সম্পর্কে জানতে যাচ্ছি, এতিমকে খেদমত করতে যাচ্ছি, তো আমি দাওয়াত ইসলামের এক মাসের এতেকাফে চলে আসি, লাস্ট 10 দিন এতেকাফে চলে আসি, ইনশাআল্লাহ এতিমের প্রতি দরদ মহাব্বত, ছোটদের প্রতি মহাব্বত, এটা আমার অর্জন হবে, ইনশাআল্লাহ শেখার সুযোগ হবে। তখন আমি গিয়ে আমার সম্পদের কিভাবে সুন্দর ব্যবহার করব, এলাকার মধ্যে কিভাবে নেকের দাওয়াত প্রচার প্রসার করবো, ইনশাল্লাহ এটা একটা জজবা হবে ইনশাল্লাহ। তখন আমি আমার সম্পদ, আমার শরীর, আমার সামর্থ্য দিয়ে যেভাবে আমি খিদমত করতে চাই আল্লাহ তাআলা একটা করার ব্যবস্থা করে দিবেন।
মানে যে দর্শকবৃন্দ, এতিম অসহায়ের এগিয়ে আসার জন্য দাওয়াত ইসলামী যতগুলা মাদ্রাসা জামিয়া রয়েছে সবাইকে ফ্রি আল্লাহর ওয়াস্তে শিক্ষাদান আহারের ব্যবস্থা করে রাখে। যদি আপনি চান আপনার এই এতিম অসহায় মানুষ গরিবদেরকে সেবায় এগিয়ে আসতে, তাহলে দাওয়া ইসলামীর মাদ্রাসা জামিয়া, দাওয়া ইসলামীর মাদানী আতিয়াত ফান্ডে দাওয়া ইসলামীর কে আপনি প্রদান করতে পারেন। দাওয়াত ইসলামীর মকসদ দুনিয়ার মুসলমান যদি বেঁচে থাকে আমার নবীর সুন্নতের উপর, আল্লাহর কোরআনের উপর, শরীয়তের উপর, ইলমে দিন শিকার মধ্যে বেঁচে থাকুক। কারণ দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি সাকসেস যার কাছে ইলম আছে, তার সাথে সাথে আমল আছে। যদি এখন আমার কাছে যদি ইলম না থাকে আমল করার সুযোগ কই? আজকে যে আমরা এতিম সম্পর্কে আলোচনা করলাম, এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়া ইবাদত, যতগুলা সুল হাতে লাগবে তত পরিমাণ নেকি পাওয়া যাবে। এই হাদিস শরীফ যদি আমরা শ্রবণ করি এটা তো শিখে নিলাম, এখন এটা যদি আমল করি শ্রবণ করার সুযোগ পাইলাম, সওয়াব পাইলাম, আর হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে নেকিও পেয়ে গেলাম। এই জন্য ইলমে দিন খুব একটি দরকারি বিষয়। তো দাওয়াত ইসলামিক দুনিয়ার আজকে 3000 মাদ্রাসা গরিব এতিম অসহায় ব্যক্তিদের সেবায় এগিয়ে যাচ্ছে। তো আপনার দান অনুদান জাকাত দাওয়া ইসলামী আশা করে, কারণ আপনার দান অনুদান দিয়ে এই দাওয়া ইসলামের প্রতিষ্ঠান গুলা পরিচালিত হচ্ছে। তা আমি বলবো মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আপনি দাওয়াত ইসলামীকেও দাওয়া ইসলামীর এই মাদানী কাজকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এই টিম আজকে যারা ইনশাআল্লাহ আগামীকাল তারা সমাজের বড় একটি একজন আলিম হবে, হাফেজে কোরআন হবে, মুফতি মুহাদ্দিস ফকি হবে, মুবাল্লিগে দাওয়াত ইসলামী হবে, সুন্নিয়তের সুন্নতের দায়ী হবে। এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করি। কারণ এতিম আজকে আমরা যাদেরকে অসহায় বুঝা মনে করি এরা বুঝা না, এরা আমাদেরকে জান্নাতে যাওয়ার পথকে সুগম করে দেবে। আজকে যাদেরকে আমরা দুর্বল বা ফাটা দিই না, যে তাদেরকে গলায় লাগাই, সিনায় লাগাই, ভালোবাসা প্রদান করি এতিম অসহায়দেরকে, তাহলে কিয়া পরকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে এইভাবে তাকার সৌভাগ্য হয়ে যাবে। শেষ পর্যায়ে মাসুদ ভাই কি মাদানী ফুল দিবেন?
আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ওয়ালাও কালেকশন করছে, সাথে সাথে বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে আপনি যেটা বলছেন এতিমখানা, এতিমখানার নাম দিয়ে দিয়ে রশিদ বই নিয়ে অনেক কালেকশন হচ্ছে। দেখা গেলে আপনি যদি ওখানে জরিপে যান দেখা যাবে 10 জন ছাত্র নাই পুরো বছর, এই 10 জনের জন্য কালেকশন হচ্ছে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মধ্যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে ফি সাবিলিল্লাহ ফ্রিতে পড়ানো হয়, বাচ্চাদেরকে উত্তম তরবিয়ত দেওয়া হয়, বাচ্চাদের মারা হয় না, আলহামদুলিল্লাহ খুব সুন্দর মা বাবা স্নেহে বাচ্চাদেরকে বড় করা হয়।
আলহামদুলিল্লাহ আমাদের জামিয়াতুল মদিনার শিক্ষক এবং যাকে আমরা নাজিম বলি, আমাদের স্কুল বা মাদ্রাসায় যে মারার একটা অভ্যাস, তাহলে মাদ্রাসায় নেই এগুলা দাওয়াত ইসলামী
আসাসের যে মহাব্বত দিয়ে এই ইসলামকে পুরো দুনিয়ার মধ্যে বিস্তৃত করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের সেই শিক্ষায় আলহামদুলিল্লাহ সামনে দিকে এগোচ্ছে আলহামদুলিল্লাহ। তো ওদের ব্যাপারে আপনি কিছু মাদানী ফুল দিবেন, আমি আপনার কাছ থেকে মাদানী ফুল নিব। যে যারা এভাবে কালেকশন করছে, তো কালেকশন যাদের কাছে করছে তাদের কাছে বিনীত আরজ, যে আমার কালেকশনটা কোথায় যাচ্ছে? আমি যদি সঠিক জায়গা আমি না দেই তাহলে আমার জাকাতটা আদায় হচ্ছে না, আমার ফিতরাটা আদায় হচ্ছে না, তো আমি তো গুনাহগার থেকে গেলাম, কারণ আমার জাকাতটা আদায় হয় নাই। আমি এমন জায়গায় আমার জাকাতটা দিলাম, তাই দেয়ার ক্ষেত্রে প্রথমে আগে চিন্তা করতে হবে কাকে দিচ্ছি, কোথায় দিচ্ছি, আসলে কি এদের কাছে আছে কিনা এরকম।
অর্থাৎ জাকাত দেওয়া যেভাবে ফরজ ওইটা যথাযথ ব্যবহার হচ্ছে কিনা ওটা দেখা আবশ্যক।
অবশ্যই আমি পথে কেউ চাইলে আমি দিয়ে দিলাম, আমার জাকাতটা আদায় হবে না। অনেক আমি একসময় দেখলাম গাড়িতে যাচ্ছি তো আলাপ হচ্ছে একজন ভিক্ষুক, এবার জাকাত কালেকশন করতেছে, ঘরের মধ্যে ওই ফ্রিজের ব্যবস্থা নাই, ফ্রিজের জন্য সে কালেকশন করছে মোটামুটি। হ্যাঁ, আরেকটা কালেকশন করছে ওই নিচে টাইলস করবে এর জন্য কালেকশন করছে। জি, কেউ বা এসির জন্য করতেছে, এরকম হতে পারে,
সেই চিকিৎসারই মজবুরি হয়, এটাও তো দেখার বিষয়
হতে পারে। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এমন উপযুক্ত একটা জায়গা যেখানে আপনি যদি আপনার টাকাটা দেন ইনশাআল্লাহ দাওয়াত ইসলাম আপনার প্রতিনিধি হিসাবে ওই টাকাটা সুন্দর ব্যবস্থা, মানে আপনার জাকাত কিভাবে আদায় হচ্ছে সে ব্যাপারে।
মাদানী চ্যানেলে দর্শক বৃন্দ, আসলে আমরা খরচ করার আগে দেখি ওই খরচটা যথাযথ হচ্ছে কি হচ্ছে না। তো আমি আবারও বলবো দাওয়াত ইসলামী আপনার সামনে আজকে দুনিয়ার 200 দেশে দাওয়াত ইসলামী একটি কাজ, আমি গুনা থেকে বেঁচে যাই, অপরকে গুনা থেকে বাঁচানোর চেষ্টা করি। আমি আমার ছেলেকে নেককার বানাই, অপর ভাইয়ের ছেলেকেও ঘরের হানদানকে নেককার বানানোর চেষ্টা করি। তাই আপনি দাওয়াত ইসলামীর মাদানী কাজে খিদমতের জন্য এগিয়ে আসুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত থাকার, দাওয়াত ইসলামীর সাথে কাজে কাজ মিলিয়ে কাজ করার তৌফিক দান করুক।
ও সহায়দের বাস শুনো করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাস শুনো করো ওহে